বাংলা অনুষ্ঠান
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশের রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জানা ফিরোজ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
মিয়ানমার সেনাবাহিনীর সদর দপ্তর থেকে মেজর জেনারেল মং মং সোয়েকে বরখাস্ত করার বিবৃতি দেওয়া হয়।
রোহিঙ্গা রিলিফ এবং রিপ্যাট্রিয়েশন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সাক্ষাৎকার।
একটি যৌথ প্রক্রিয়া, বাংলাদেশ সরকার এবং ইউনেসিয়া যৌথভাবে এই কার্যক্রম, এই নিবন্ধন প্রক্রিয়া বা তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পাদন করছে। একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে যে লোকগুলিকে যেন আমরা সঠিকভাবে শনাক্ত করতে পারি।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে, নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র ছাড়া প্রধানমন্ত্রীর কাছাকাছি কাউকে আসতে দেওয়া যাবে না।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন এভরিডে গ্রামার। তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
অবশ্যই খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন নীতির ব্যাপারে উত্থিত মতপার্থক্য গোষ্ঠীর জোটবদ্ধতাকেই বিচ্ছিন্ন করে ফেলতে পারে, এ আশঙ্কার মাঝে দুদিনের শীর্ষ বৈঠকে বসতে চলেছে বৃহস্পতিবার থেকে ব্রাসেলসে। মালবাহী একটি জাহাজ লিবিয়ার অদূরবর্তী সাগরবক্ষ থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করবার পর তাদেরকে সিসিলির পোজালো বন্দরে ভেড়বার অনুমতি দেওয়া হয় ৪ দিন সাগরবক্ষে অপেক্ষা করে থাকবার পর। জাহাজটিকে প্রাথমিকভাবে বন্দরে ভেড়বার অনুমতি ইতালি দিতে চায়নি। শহরের মেয়র জানান, সাহায্যের জন্য সরাসরিভাবে তিনি ইতালি সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। ইতালির কট্টর অবস্থান ইউরোপীয় ইউনিয়নের জোটবদ্ধতায় বড় ধরনের চাপানুতোর সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল অভিবাসন প্রশ্নে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন রবিবার ব্রাসেলসে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইতালির অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন যুক্তরাষ্ট্রে তৈরি মোটরসাইকেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন যে বিপুল অঙ্কের শুল্ক ধার্য করেছে তারই এখতিয়ার থেকে রক্ষা পেতে অধিকারে মোটরসাইকেল দেশের বাইরে অন্যত্র তৈরি করানোর উদ্যোগ নেওয়ায় তাদের বিরূপ সমালোচনা করেছেন। টুইট বার্তায় তিনি মন্তব্য করেছেন, আমেরিকার ওই প্রতীক সদৃশ আইকনিক মোটরবাইক হার্লে ডেভিডসন কোনো অবস্থাতেই অন্য কোনোখানে ভিন্ন কোনো দেশে তৈরি করা ঠিক না, কখনোই নয়। ইতিমধ্যে ট্রাম্প তাঁর টুইট বার্তায় ইউরোপীয় ইউনিয়ন, ক্যানাডা, মেক্সিকো এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য লড়াইয়ের পক্ষাবলম্বনে বক্তব্যের অবতারণা করেছেন। মিয়ানমারের শীর্ষস্থানীয় যে সেনাধিনায়ক জেনারেলকে রোহিঙ্গা মুসলিমদের নৃশংস নিপীড়ন ও বহিষ্করণের জন্য তার ভূমিকা দায়ী বলে চিহ্নিত করেছে ইউরোপীয় ইউনিয়ন, তাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার সামরিক বাহিনী ঘোষণা করে জেনারেল মং মং সোকে গত আগস্ট মাসে রোহিঙ্গা জঙ্গিদের তৎপরতার প্রত্যুত্তরে ওই সময় রাখাইন রাজ্যের সামরিক বাহিনীর পশ্চিম কমান্ডের সেনাধিনায়ক হিসেবে তিনি যে নিকৃষ্ট মানের পদক্ষেপ নিয়েছিলেন তার দায়ে তাকে বরখাস্ত করা হল। ওই সময় সামরিক বাহিনী পাল্টা যে আক্রমণ অভিযান চালায় তার তোড়ে ৭ লক্ষ রোহিঙ্গা প্রাণভয়ে পালিয়ে আশ্রয় নেন গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে। রোহিঙ্গা প্রত্যক্ষদর্শীরা এবং মানবাধিকার কর্মীরা এটাকে হত্যাযজ্ঞ, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ আখ্যায়িত করে এর জন্য সশস্ত্র বাহিনীকে দায়ী করে। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র এটাকে জাতিগোষ্ঠীর নির্মূল অভিযান রূপে অভিহিত করেছে। ক্যানাডাও মিয়ানমারের ৭ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করে তাদেরকে দোষী সাব্যস্ত করেছে। মং মং সোকে যুক্তরাষ্ট্র দায়ী সাব্যস্ত করে গত বছরই। এ বিষয় নিয়ে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম আরও বিস্তারিত জানাচ্ছেন।
মিয়ানমারের শীর্ষস্থানীয় ৭ জন সিনিয়র সেনা কর্মকর্তার বিরুদ্ধে সোমবার ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ অবরোধ আরোপের কয়েক ঘণ্টা পর দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর থেকে মেজর জেনারেল মং মং সোয়েকে বরখাস্ত করার বিবৃতি দেওয়া হয়। ইইউ রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নিপীড়ন নির্যাতন চালানোর অভিযোগে ওই ৭ কর্মকর্তার সম্পত্তি বাজেয়াপ্ত এবং ইইউ ভুক্ত দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। অবরোধের অংশ হিসেবে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ইইউ এর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের সময়সীমা বাড়ানো ছাড়াও প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। মেজর জেনারেল মং মং সোয়ের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। অবরোধের তালিকায় সেনাবাহিনীর ৩ জেনারেল মর্যাদার এবং পুলিশের ২ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ঢাকার অদূরে গাজীপুরে সিটি কর্পোরেশনের নির্বাচন, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও নানান রকমের অভিযোগের কথা শোনা যাচ্ছে এবং তারই ভিত্তিতে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
সকালের দিকে ভোটারের বেশ উপস্থিতি ছিল, দুপুরের পর তা কমে যায়। 11,37,000 ভোটারের এই সিটি কর্পোরেশনে এটা ছিল দ্বিতীয় নির্বাচন। বিরোধী বিএনপির প্রার্থী হাসানউদ্দিন সরকার বলেছেন নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে।
এরকম নির্বাচন আর কেউ দেখে নাই বাংলাদেশের মানুষ। পুলিশ প্রশাসন হাইকোর্ট থেকে গ্রেফতার করতে পারবে না এটা দেওয়ার পরে তারা মানে নাই। কেন্দ্র এজেন্ট ঢুকতে দেয় নাই, এজেন্টদেরকে পর্যন্ত গ্রেফতার করে কেন্দ্রের ভিতর থেকে এজেন্ট ধরে নিয়ে গেছে, মারছে, পিটাইছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে নির্বাচন ভালো হয়েছে, কয়েকটি কেন্দ্র বন্ধ হলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বিএনপি গাজীপুরবাসীকে অপমান করেছে। বিএনপির তরফে এক সংবাদ সম্মেলনে বলা হয় শতাধিক কেন্দ্রে জাল ভোটের মহোৎসব চলেছে, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বিএনপির অভিযোগ সম্পর্কে দুপুরে বলেন তাদেরকে মাঠ ছাড়লে চলবে না, শেষ পর্যন্ত মাঠে থাকতে হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণনাশের আশঙ্কা দেখা দিয়েছে, কেন, কিভাবে, কি বৃত্তান্ত তারই বিবরণ পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র ছাড়া প্রধানমন্ত্রীর কাছাকাছি কাউকে আসতে দেওয়া যাবে না, এমনকি মন্ত্রী আমলাদেরও স্পেশাল প্রোটেকশন গ্রুপ ছাড়পত্র নিয়ে তার সঙ্গে দেখা করতে যেতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকেও সাবধান করে নিরাপত্তা সংস্থাগুলি পরামর্শ দিয়েছে, হয় তাকে আগামী বিধানসভা লোকসভা ভোটের সময় রোড শোর সংখ্যা কাটছাট করতে হবে অথবা কমাতে হবে রোড শোয়ে থাকার সময়। তাদের আশঙ্কা রোড শোর সময় ও রাস্তা যেহেতু আগে থেকে জানিয়ে দেওয়া হয় তাই প্রধানমন্ত্রীর প্রাণের আশঙ্কা বেড়ে যাচ্ছে। মহারাষ্ট্র পুলিশ এর আগে দাবি করে কয়েকজন মাওবাদীর কাছ থেকে কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে খুনের ছক কষেছে তারা। গত মাসে পশ্চিমবঙ্গে একজন প্রধানমন্ত্রীর ছস্তরের নিরাপত্তা ভেঙে তার সামনে এসে পা ছুঁয়ে প্রণাম করে, সেই বিষয়টিও ভাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সবকটি রাজ্য সরকারকে প্রধানমন্ত্রীর অজানা আশঙ্কা সম্পর্কে সাবধান করে ইতিমধ্যে চিঠি লিখেছে বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ার রাষ্ট্রপরিচালিত সংবাদ সংস্থা আজ মঙ্গলবার বলেছে যে ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র দামেস্ক বিমানবন্দরের অদূরবর্তী লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। বার্তা সংস্থা সানা ওই আঘাতজনিত কারণে ক্ষয়ক্ষতি বা লোকজনের হতাহত হওয়া নিয়ে কিছু বলেনি, শুধু এটাই বলেছে যে সিরিয়ার দক্ষিণাংশে বিদ্রোহী লড়াকুদের ক্ষয়ক্ষতি যাই হয়েছে তার প্রতিক্রিয়াতেই এই ক্ষেপণাস্ত্র মারা হয়। এ ধরনের আক্রমণ অভিযান নিয়ে সাধারণত কোনো মন্তব্য ইসরায়েলের সামরিক বাহিনীর কাছ থেকে শোনা যায় না। ইরিত্রিয়ার উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল এখন পার্শ্ববর্তী রাষ্ট্র ইথিওপিয়ায় অবস্থান করছেন। ঐতিহাসিক যে আলোচনার জন্য তারা ওখানে গিয়েছেন তার ফলোদয়ে আফ্রিকা মহাদেশে দীর্ঘ সময়কাল চলতে থাকা একটা সংঘাত সংঘর্ষের অবসান ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। ইরিত্রীয় ওই প্রতিনিধি দলটি আদিস আবাবায় গিয়ে পৌঁছেছেন আজ মঙ্গলবারই। ইরিত্রিয়া একসময় ইথিওপিয়ারই অংশ ছিল, প্রদেশ ছিল ইথিওপিয়ার, 1993 সালে তারা পৃথক হয়ে যায়। হংকংয়ে কমসে কম 4 ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে, জখম হয়েছে। অপরাধ তৎপরতায় এভাবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা চীনের আওতাধীন হংকংয়ে সচরাচর ঘটে না। গুলির আঘাতে মাথায় চোট পেয়েছেন দুজন, মোট 4 জনের মধ্যে 2 জন নারী, বাদবাকি 2 জন পুরুষ। হংকংয়ের পূর্বাঞ্চলে কুয়ারি বে পার্কে এ গুলিচালনার ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টার ভেতরেই কাছাকাছির এক বিপণী বিতান থেকে সন্দেহভাজন এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ সূত্র থেকে বলা হয় আহতরা একই পরিবারভুক্ত বলে জানা গিয়েছে এবং পারিবারিক কলহ বিবাদই এর হেতু বলেও উল্লেখ করা হচ্ছে। আধা স্বায়ত্তশাসিত এই ভূখণ্ডটিতে আগ্নেয়াস্ত্র খুবই কড়াকড়িভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। ভিয়েতনামের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণতাড়িত হঠাৎ চলকে ওঠা বন্যার ঢলে এবং ভূমিধস কাদাধসে কমসে কম 15 ব্যক্তির মৃত্যুর কথা জানা গিয়েছে। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে ওই যে প্রাকৃতিক বিপর্যয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, ক্ষেতের ফসল পয়মাল হয়েছে তাতে এ পর্যন্ত 11 জনের লাপাত্তা হওয়ার খবর পাওয়া গিয়েছে। সংস্থা বলছে ঝড়ে বন্যায় অর্থমূল্যে $60,00,000 বেশি ক্ষতি হয়েছে। প্রতিবছরই ভিয়েতনামে এভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে শত শত মানুষ প্রাণ হারান, কৃষি এবং অবকাঠামো খাতে লোকসান হয় বিস্তর। খবর আপাতত শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার 1575 কিলোহার্টজে। মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকার নতুন পরিচয়পত্র প্রদান করছে। এই সম্পর্কে কক্সবাজারে রোহিঙ্গা রিলিফ এবং রিপ্যাট্রিয়েশন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সাক্ষাৎকার নেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।
শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনারের কার্যালয় থেকে বলছি। আমার সামনে রয়েছেন কমিশনার জনাব মোহাম্মদ আবুল কালাম। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। 26 জুন 2018 সাল মঙ্গলবার রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিশেষ নিবন্ধন পত্র আনুষ্ঠানিকভাবে চালু করা হবে এবং সেই বিষয়টি নিয়েই আমরা শুনব জনাব মোহাম্মদ আবুল কালামের কাছে। এই যে পরিচয় পত্র আপনারা আনুষ্ঠানিকভাবে চালু করছেন, এর কারণটা কি ছিল এবং যৌক্তিকতাই বা কি এবং কতটুকু কার্যকর হবে?
সংক্ষেপে বলতে গেলে এটির একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে যে লোকগুলিকে যেন আমরা সঠিকভাবে শনাক্ত করতে পারি। এই শনাক্তকরণটা আমাদের জন্য খুব জরুরি, এই জন্য যে তাদের কাছে আমরা যে সমস্ত সাহায্য সহযোগিতা পৌঁছাতে হচ্ছে আমাদের, এটা খাদ্য থেকে শুরু করে অন্যান্য সহায়তা, মানবিক তাদের জীবনধারণের জন্য যে সমস্ত সহায়তা প্রয়োজন, সেগুলিতে যাতে আমরা কোনো ওভারল্যাপিং, কোনো অপচয় ছাড়া যাতে তাদের মাঝে সঠিকভাবে জন জন করে পৌঁছাতে পারি, সেটি একটি প্রধান লক্ষ্য, আমাদের প্রাথমিক লক্ষ্য। কিন্তু একই সাথে আমাদের অন্য একটি বড় লক্ষ্য সাহায্য করবে এই কার্ডটি, সেটি হচ্ছে যে যখন আমরা আমাদের এই সংকটের চূড়ান্ত সমাধান, যেটি আমরা চাই আমাদের সরকার, আমাদের জনগণ এবং গোটা বিশ্বের বিশ্ববাসী, বিবেকবান বিশ্ববাসী তাকিয়ে আছে, সেটি হচ্ছে যে এই রোহিঙ্গা সংকটের একটা চূড়ান্ত এবং স্থায়ী সমাধান, সেই সমাধানের ক্ষেত্রে এটি আমাদেরকে সহায়তা করবে। এই নিবন্ধনটি হবে পরিবার ভিত্তিক এবং আপনি জেনে থাকবেন যে আমরা যে চুক্তিটি বাংলাদেশ এবং মিয়ানমার সরকারের মধ্যে হয়েছে, সেখানে উভয় পক্ষ সম্মত হয়েছে যে আমরা তারা পরিবার ভিত্তিতে তাদেরকে আমরা তাদের প্রত্যাবাসনের কাজটি করব।
পরিবার ভিত্তিক বলতে আপনি যে বলছেন, তো এই নিবন্ধন যে পত্র যেটি থাকবে সেটি কি শিশু থেকে বয়োজ্যেষ্ঠ যারা পরিবারের সদস্য সবার জন্য?
এটি সব 5 বছরের, এটা প্রত্যেকের জন্যই থাকবে। এটি যখন পরিচয়পত্র আমরা দেব সেটি ব্যক্তিগতভাবেই দেব, কিন্তু আমাদের যখন আমরা যে তথ্যগুলি সংগ্রহ করছি সেগুলি এই ব্যবস্থা থাকবে যে আমরা প্রতিটি পরিবারের চিত্র আলাদাভাবে আমরা তুলে আনতে পারবো, সেখান থেকে প্রতিটি পরিবারকে আলাদাভাবে আমরা শনাক্ত করতে পারবো, সেভাবেই তথ্যগুলি সন্নিবেশ করা থাকবে এখানে। তো এই এই সেটি সে কারণে এইটি আমাদের যে প্রত্যাবাসন প্রক্রিয়া বা আমাদের যে এই সংকটের সমাধান প্রক্রিয়া সেটি তো বিশেষ অবদান রাখবে বলে আমরা মনে করছি। এটা আমি আপনাকে একটি নমুনা দেখাচ্ছি এখানে, এটি হচ্ছে একটি নমুনা পরিচয়পত্র। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সরকারের যে লোগো এবং ইউএনএইচসিআর এর যে লোগো সেটি আছে। এটি নির্দেশ করছে যে এটি একটি যৌথ প্রক্রিয়া, বাংলাদেশ সরকার এবং ইউএনএইচসিআর যৌথভাবে এই কার্যক্রম, এই নিবন্ধন প্রক্রিয়া বা তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পাদন করছে। এখানে এই কার্ডের যিনি ধারক তার নাম থাকবে, তার ছবি থাকবে, তার বেসিক ডেটাগুলি যেমন তার পিতার নাম, তার মাতার নাম, তারপর তার ঠিকানা, মিয়ানমারে তার ঠিকানা সেটি থাকবে। এখানে এর আগে যে আমাদের যে ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, আমাদের যে পাসপোর্ট অধিদপ্তর যে একটা বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করেছিল সেটির একটি রেফারেন্স নাম্বার এখানে থাকবে। একই সাথে আমরা তার এখানে কিছু বায়োমেট্রিক, তার ফিঙ্গার প্রিন্ট এবং চোখের দৃষ্টি এখানে রাখা হচ্ছে যাতে তাকে ভবিষ্যতে শনাক্ত করতে। অপর পৃষ্ঠায় আছে যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এই যে কার্ডধারী তার এই এখানেই বলা আছে যে তাকে সে যাতে কোনো অবস্থাতে জোরপূর্বক তাকে কোনো নির্দিষ্ট স্থানে যেতে বাধ্য না করা হয় এবং তার মর্যাদা সম্পর্কে এখানে বলা আছে তাকে কিভাবে দেখা হচ্ছে এবং সে কি ধরনের মৌলিক সুবিধাদির অধিকারী হবে সে সম্পর্কে এখানে প্রচ্ছন্নভাবে বলা আছে এবং কার্ডটি যদি কোনো সময় হারিয়ে যায় সেটি কোথায় ফেরত দিতে হবে সেটিও এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। অন্য এবং এই কার্ডটি এমন একটি প্রযুক্তি দিয়ে করা হচ্ছে, এটি যদি হারিয়ে যায় বা মিসপ্লেসড হয়ে যায় তাহলে সেটি অন্য কেউ নিয়ে এটি আসলে ব্যবহার করতে পারবে না, এটি ব্যবহার করতে পারবে না, এটাকে অ্যাডাল্টারেট করতে পারবে না, সেরকম প্রতিরক্ষামূলক প্রতিরোধমূলক ব্যবস্থা এতে অন্তর্নিহিত আছে।
তাদের আগামীতে ভবিষ্যতে যাতে মর্যাদা সহকারে এবং নিরাপদে তাদের আবাসস্থলে ফিরে যেতে পারে সেই প্রক্রিয়াটি শুরু এখান থেকেই হবে এবং তাদের ভবিষ্যতে যা কিছু সুযোগ সুবিধা থেকে তারা এতদিন বঞ্চিত সেই সুযোগ সুবিধার দাবি নিয়েই এবং সেগুলো লাভ করেই মর্যাদার সঙ্গে তারা তাদের আবাসভূমিতে ফিরে যেতে সক্ষম হবে।
ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আমরা ঠিক এটাই চাই আসলে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মঙ্গলবার পালিত হয়েছে মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরিপে বাংলাদেশে মাদকাসক্তির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বাংলাদেশের মাদক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে কমপক্ষে 65 লাখ মানুষ সরাসরি মাদকাসক্ত, যার মধ্যে 87 ভাগ পুরুষ এবং 13 ভাগ নারী। 1 লাখের বেশি মানুষ নানাভাবে মাদক ব্যবসার সাথে জড়িত উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে সমাজের প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে নারী এবং শিশু কিশোররাও মাদক ব্যবসার সাথে জড়িত। তবে বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে মাদকাসক্তের সংখ্যা 46 লাখ। বেসরকারি সংস্থা ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনালের এক পৃথক পরিসংখ্যানে জানা যায় বাংলাদেশে সুই সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণকারীর সংখ্যা প্রায় 1 লাখ এবং এই সকল মাদক গ্রহণকারীরা এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশে অবৈধভাবে কত টাকার মাদক আমদানি হচ্ছে সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান না পাওয়া গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন বেসরকারি সংগঠনের দেওয়া তথ্য মতে খাতে প্রতি বছর দেশ থেকে 10,000 কোটি টাকারও বেশি অর্থ বিদেশে পাচার হচ্ছে। এর মধ্যে মিয়ানমার থেকে ইয়াবা আনতে পাচার হচ্ছে 5,000 কোটি টাকা এবং ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক আনতে সে দেশে পাচার হচ্ছে প্রায় 350 কোটি টাকা। বাংলাদেশে মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার সম্পর্কে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার। তিনি বলেন,
বাংলাদেশে মাদক সেবনটাকে দুভাবে দেখা যেতে পারে। ম্যাক্রো লেভেলে অবভিয়াসলি এটা ইন্টারন্যাশনাল ড্রাগ ট্রাফিকিং, ন্যাশনাল লেভেলে বর্ডার হয়ে যেভাবে যাচ্ছে, এবং যদি মাইক্রো লেভেলে দেখি একটা ব্যক্তি কিভাবে মাদক নিচ্ছে এবং কেন। যদি মাদকের প্রভাব নিয়ে বলি, অবশ্যই মাদক একটা মানুষের জীবন থেকে জীবনকে কেড়ে নেয়, যে কোনো সুস্থ মানবিক বোধ, সামাজিক সম্পর্ক, পরিপূর্ণ জীবন থেকে একটি মানুষকে বঞ্চিত করে এবং একটি দায়িত্ববান সামাজিক মানুষ হতে তাকে বাধা দেয়। তাহলে মাদকের সংখ্যাটা বাংলাদেশে এতটা বেড়ে যাচ্ছে কেন? দুটো দিক। একটি হচ্ছে যে এটির ব্যবসায়ী দিক, অত্যন্ত লাভজনক একটি ব্যবসা, সুতরাং এটির অ্যাভেলেবিলিটি অত্যন্ত বেশি বাংলাদেশে। আমাদের তরুণরা ব্যাপকভাবে মাদকের সাথে জড়িয়ে পড়ছে, বিভিন্ন বয়স, বিভিন্ন শ্রেণী, এমনকি জেন্ডার নারীরাও মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এবং যখনই তারা এই মাদকটার সাথে জড়িয়ে পড়ছে, তার একটি বড় ইম্প্যাক্ট হচ্ছে হেলথ এবং দ্বিতীয় ইম্প্যাক্টটি হচ্ছে সোসাইটি। একটা সোসাইটি কেউ যখন মাদকের সাথে জড়িয়ে পড়ছে, সেদিক থেকে সোসাইটি ডিস্ট্যাবিলাইজড হয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, নৈতিকভাবে এবং পলিটিক্যালি। একই সাথে তার সোশ্যাল ইমেজটা নষ্ট হচ্ছে ইন্টারন্যাশনালি, সোশ্যাল ইরোশন ঘটছে, মানুষের মানবিক মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে। এবং একই সাথে যেটা হচ্ছে যে এটা মাইক্রো লেভেল থেকে শুরু করে ম্যাক্রো লেভেল মাফিয়া একটা সিচুয়েশনে যাচ্ছে, একটা পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করছে, যেটা ল এনফোর্সমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ আছে আমি মনে করি। তো এইটা নিরোধের ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের প্রতিরোধের কথা ভাবতে হবে প্রতিকারের থেকেও বেশি। তো প্রতিরোধের দিক থেকে যে জিনিসগুলো বেশি জরুরি আমি মনে করি, অবশ্যই তার মধ্যে হচ্ছে সচেতনতা। এবং সাম্প্রতিক সময়ে ড্রাগস এর উপর মোটামুটি ওয়ার্ড বের করেছে ওয়ার্ড, এবং সেখানে ইন্টারন্যাশনাল ড্রাগস ডেতে অ্যাপিল করা হয়েছে লিটল ফার্স্ট, যে বিশেষ করে চিলড্রেন এবং ইউথরা কেন ড্রাগস এর সাথে জড়িয়ে যাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা, এবং এটাতে তাদের একটা হেলদি সেফ লাইফের ক্ষেত্রে একটা বিশাল বাধা সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করা। এবং সুতরাং ছোটবেলা থেকে তাদের সোশিয়ালাইজেশন নার্চারিং গুলোর মধ্যে থেকে তাদেরকে ইমিউন করতে হবে, যাতে তারা ড্রাগ ইউজের সাথে, ড্রাগিং এর সাথে জড়িয়ে না পড়ে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই গবেষণাগুলো দেখিয়েছে যে পিয়ার প্রেশার একটা বড় ইস্যু, ফ্যামিলি ডিসঅর্ডার একটা বড় ইস্যু, অ্যান্ড ল্যাক অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা। বড় ইস্যু। তো একেবারে পরিবার থেকে যদি শুরু করি রাষ্ট্র ব্যবস্থা সবাই এর মধ্যে সম্পৃক্ত, সবাই গার্জেনকে আমি মনে করি যে দায়বদ্ধ এই ক্ষেত্রে, যে আমরা আমাদের ভূমিকাগুলোকে মিস আউট করছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্ট্র্যাটায়। সেজন্য আমাদের কিশোররা শিশুরা একটা সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না, একটা সুস্থ সামাজিক পরিবেশ পাচ্ছে না, সামাজিকীকরণ পাচ্ছে না, সেদিক থেকে তারা আমি মনে করি যে এটা সাথে চলে যেতে হবে।
অধ্যাপক সালমা আক্তার, এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বর্তমানে দেশে যে মাদক বিরোধী অভিযান চলছে সে বিষয়ে আপনার মূল্যায়ন কি?
মাদক বিরোধী অভিযানের ক্ষেত্রে আমি মনে করি ল এনফোর্সমেন্ট অবশ্যই একটি বড় ইস্যু, কেননা আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় পরিমণ্ডলের মধ্যে ব্যাপ্ত। তো সেদিক থেকে একটা জিরো টলারেন্স অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেটাকে কিভাবে আমরা ডিল করবো সেটা নিয়ে আসলে যথেষ্ট আমি মনে করি যে সামাজিক সমস্যাগুলো এবং সামাজিক পরিবেশ, সামাজিক প্রতিষ্ঠানগুলো দিকে আমাদেরকে নজরে রাখতে হবে। একটু আগে যেটা বলছিলাম যে আসলে প্রতিকারটা খুব বেশি জরুরি প্রতিরোধকে এবং প্রতিকারের থেকে। তো মাদক বিরোধী আন্দোলনের ক্ষেত্রে অবশ্যই একটা বড় ইস্যু হচ্ছে যে আমাদের ন্যাশনাল বাউন্ডারিতে যাতে মাদকটা না পৌঁছায় সেগুলোর সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা, এবং আমি মনে করি যে সেটা খুব স্পোরাডিক না হয়ে একটা সিস্টেম্যাটিক ওয়েতে হওয়া উচিত। এবং সেক্ষেত্রে যে সোশ্যাল ইনস্টিটিউশন গুলো আছে তাদেরকে কমপ্লায়েন্স অফ ইনস্টিটিউশন গুলোকে ইনভলভ করা, শুধুমাত্র একটা ল এজেন্সি এন্ড ল এনফোর্সমেন্ট এজেন্সি দিক থেকে যাতে না দেখে একটা সামাজিক সমস্যার দিক থেকে দেখে আমার মনে হয় যে আরো বেশি কাজ করা দরকার আছে এক্ষেত্রে, সামাজিক গবেষণা এবং একই সাথে আমাদের পলিসিগুলো কি হবে, কতটা পলিসিগুলো কি লেভেলে গেলে পরে এটা আসলে প্রতিরোধের ক্ষেত্রে আমাদের জন্য একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে সেটা। অবভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে এক্সেম্পলারি পানিশমেন্ট গুলো কার্যকর হয়, আমরা দেখেছি আন্তর্জাতিক যখন মাদক পাচার হয় সেক্ষেত্রে কেউ ধরা পড়লে তাকে পানিশ করা হয়, কিন্তু সেক্ষেত্রে একেবারে 100% নিশ্চিত হওয়া দরকার যে যাকে পানিশ করা হচ্ছে তিনি আসলেই অপরাধী কিনা, এবং অপরাধের গোড়ায় না পৌঁছে শুধুমাত্র ভাষাভাষাভাবে কোনো কিছু করলেও সেটা খুব ফলদায়ক হবে বলে আমি মনে করি না। বিশেষ করে আমি মনে করি যে এটার জন্য একটা সামাজিক আন্দোলন দরকার, ল এনফোর্সমেন্ট থেকে অনেক বেশি দরকার সামাজিক আন্দোলন, সামাজিক সচেতনতা, যারা এটার সাথে জড়িত তাদেরকে আসলে সক্রিয় সাইকোলজিক্যাল সাপোর্ট গুলো কিভাবে প্রোভাইড করা যায়, মোটিভেট করা যায় কিভাবে, যে তারা যারা ড্রাগ ইউজার তারা ড্রাগ নেবেন না, যারা ড্রাগ সাপ্লাই করছেন তারা কেন করছেন কিভাবে সেটা থেকে বের করা যায়।
অধ্যাপক সালমা আক্তার বলেন, রাষ্ট্রকে আইন প্রয়োগের বাইরে মাদক সমস্যা প্রতিরোধে সমাজকে আস্থায় নিয়ে তাদের সহায়তা নিতে হবে। সামাজিক আন্দোলন ছাড়া শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই বিশাল সমস্যার সমাধান সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
দর্শক শ্রোতা, কালকে আমাদের আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ ও আন্তর্জাতিক বাণিজ্য লড়াই। এই সম্পর্কে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য জানাতে আমাদের ফোন অথবা ইমেল করতে পারেন, এছাড়াও আমাদের ফেসবুক পেজে লিখে জানাতে পারেন। ভারতের জরুরি অবস্থার 43 বছর পরেও বিজেপি এবং কংগ্রেস একে অপরকে দোষারোপ করছে, বিষয়টি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরিয়া টেলিফোনে কথা বলেছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে।
গতকাল ছিল ভারতের জরুরি অবস্থার 43 বছর পূর্তি। দীর্ঘ 43 বছর পরে বিজেপি কেন জরুরি অবস্থার কথা তুলছে সে প্রসঙ্গে যাওয়ার আগে গৌতম গুপ্ত, একটু চোখ ফেরাতে চাই ওই সময়কার প্রেক্ষাপটের দিকে, কেন জরুরি অবস্থার প্রয়োজন হয়েছিল এবং ভারতের রাজনীতিতে ওই অধ্যায়কে জনসাধারণ কিভাবে দেখছে?
আমি যদি অনুমতি দেন আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। অফিস আমরা সাধারণত পৌঁছতাম 1টা-1টা-2টো নাগাদ। সেদিন যথারীতি অফিসের দিকে যাচ্ছি, এসপ্ল্যানেডে, এসপ্ল্যানেড থেকে আমাদের অফিস 5-7 মিনিটের হাঁটা। সেখানে নেমে দেখি রাস্তায় ওই সময় খবরের কাগজের হকার ছুটেছুটি করছে, কি যেন একটা বলছে। খবরের কাগজের হকার তো বেলা 1টা-2টোর সময় ছুটেছুটি করবে রাস্তায় কাগজ বিক্রির জন্য, এটা খুবই অপ্রত্যাশিত এবং অভাবিত ঘটনা। তারপর একটু দাঁড়ালাম, কাগজ কেনা যাচ্ছে না, এত উড়োউড়ি চলছে। ওইখানে কাছেই ছিল দি স্টেটসম্যান পত্রিকার অফিস, তারা একটা বিশেষ এডিশন, তখনকার ভাষায় বলা হতো টেলিগ্রাম, তো সেই টেলিগ্রাম বের করেছে। তাতে বলা হচ্ছে যে সমস্ত বিরোধী দলের নেতাদের নাম করে, সেখানে অটল বিহারী বাজপেয়ী আছেন, লালকৃষ্ণ আদবানি আছেন, এরকম অন্যান্য, এবং স্বয়ং জয়প্রকাশ নারায়ণ আছেন, যিনি কোনো বিশেষ দলের অন্তর্গত না হয়েও তিনি বিরোধীদের অবিসংবাদী নেতা ছিলেন। তারা সবাই গ্রেপ্তার হয়েছেন ভারতবর্ষের বিভিন্ন শহরে এবং জরুরি অবস্থা জারি হয়েছে। এই জরুরি অবস্থা কে গ্রেপ্তার হয়েছে এটা সহজবোধ্য, কিন্তু জরুরি অবস্থায় কি হবে সেটা কি হতে পারে সেটা কারোর পরিষ্কার ধারণা নেই। অফিসে গেলাম, সম্পাদক মশাই বেলা 3:30-3:30 সময় আমাদের সব রিপোর্টারদের ডাকলেন। তিনি বললেন জরুরি অবস্থা জারি হয়েছে, কাজেই আমাদের সাবধানে কাজ করতে হবে, কারণ সরকারের সঙ্গে তো আমরা পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারি না, কিন্তু সরকার কি চাইছে সেটাও আমরা এখনো জানি না, একটু দেখা যাক, কিন্তু একটু সাবধানে সবাইকেই কাজ করতে হবে। এই হচ্ছে সূত্রপাত। তারপরে তো কদিন বাদে আমরা বুঝলাম যে সূত্রপাতের প্রথম যেটা রিপোর্টারের পক্ষে খুব অপমানজনক আপত্তিকর সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের রিপোর্ট লিখবার পর সেটা রাইটার্স বিল্ডিং এ নিয়ে যেতে হতো, সেখানে তথ্য প্রযুক্তি দপ্তরের অফিসাররা তারা সেটাকে খুঁটিয়ে পড়তেন যে তার মধ্যে আপত্তিকর কিছু আছে কিনা। কয়েক ঘন্টা পরে আবার অফিস থেকে লোক গিয়ে তাদের সেই সই করা ছাপ মারা যে ক্লিয়ার করা হলো ছাপ মারা ওই রিপোর্ট নিয়ে আসতো, তারপর যা সরকার অনুমতি দিচ্ছে ততটুকুই ছাপা হতো। তো আমরাও তখন সাবধানে লিখতাম, অর্থাৎ যে কথা বলতে চাই কিন্তু তাতে সরকারের আপত্তি হতে পারে এই সব জিনিস একটু কৌশলে আমরা করবার চেষ্টা করতাম। একটা সদাই সেন্সরের সঙ্গে রিপোর্টারদের একটা লুকোচুরি খেলা চলতো, বাইরে কি হচ্ছে সেটা কেউ জানে না, শোনা যাচ্ছে নানা রকম কথা, ওখানে গুলি চলেছে, এখানে এই হয়েছে, ওখানে ওই হয়েছে। এই সময় হঠাৎ বাড়িতে একদিন একটা বন্ধ খাম এলো লম্বা, সেটা যেখানে পেডকের নাম ঠিকানা লেখা থাকে সেখানে অপরিচিত এক অবাঙালি মেয়ের নাম এবং মিরান্ডা হাউস লেখা। মিরান্ডা হাউস হচ্ছে দিল্লিতে একটি বিখ্যাত মেয়েদের কলেজ। আমি তো অবাকই হলাম, মিরান্ডা হাউসে তো আমার পরিচিত কেউ নেই। যাই হোক, ওটা খুলে পড়লাম, দেখলাম সাইক্লোস্টাইল করা একটা বিবৃতি ছাপা, সেখানে বলা হচ্ছে ইমার্জেন্সির সময় কি চলছে কি চলছে না। আর এই মিরান্ডা হাউসের ছাত্রীর নামকে প্রেরক হিসেবে একটা কাল্পনিক নাম করার মানে হচ্ছে এটা পুলিশ এবং পোস্ট অফিসে খুব নিরীহ নিরাপদ একটি চিঠি বলে গণ্য হবে। তারপর তো এইভাবে চলতে লাগলো, আমরা সাবধানে, আমাদের অনেক অভ্যেস হয়ে গেল যে এইভাবেই চলবে, কিছু করার নেই। কলকাতার উপকণ্ঠে একটি কারাগারে গুলি চলল, কেননা সেখানে নকশালপন্থী বন্দীরা জেল ভেঙে পালানোর চেষ্টা করছিল, কিছুই বেরোলো না, একটা কথাও বেরোলো না। আরেকটি জেল ভাঙার ঘটনায় জেল থেকেই ফোন করেছিল যে আপনারা যদি এসে দেখতে চান দেখতে পারেন, কিন্তু কোনো বন্দির সঙ্গে কথা বলা যাবে না। আমি তখন ছিলাম ডিউটিতে, চলে গেলাম, সব জেল হাসপাতালে সব পড়ে আছে, হাত ভাঙা পা ভাঙা রক্তাক্ত, এবং ওটা তো 75 সাল, তার আগেই 71 সালে বাংলাদেশ যুদ্ধের সময় বিমান হানার ভয় ছিল, তাই বিভিন্ন জায়গায় ওই ব্যাসল ওয়াল বলে যেটাকে, যে সিমেন্টের পাঁচিল তুলে দেওয়া হয়েছিল যাতে বোমার স্প্লিন্টার ভেতরে না ঢোকে। ঘটনাচক্র হচ্ছে যে ব্যাসল ওয়ালের কাজ ছিল বোমার টুকরো আটকানো, সেই ব্যাসল ওয়াল বিদ্রোহী বন্দীরা লাঠি মেরে ভেঙে ফেলেছিল এবং তার সেই ইটের টুকরো ছুঁড়ে পুলিশ এবং জেল রক্ষীদের সঙ্গে লড়াই করেছিল। এই দুটো বড় ঘটনা আমার মনে আছে, কিন্তু আমার বয়স যা তখন আমি সবে এই পেশায় এসেছি, কিন্তু আমার বয়সী যারা, আমার চেয়ে একটু বড় যারা এবং আমার চেয়ে হয়তো 10 বছরের ছোট পর্যন্ত যারা, তাদের স্মৃতিতে এই ইমার্জেন্সি সম্ভবত অম্লান, কিন্তু তার চেয়ে যারা ছোট তাদের কাছে কিন্তু ইমার্জেন্সি ব্যাপারটা কি তারা অনেকেই শুনেছেন, অনেকে হয়তো শোনেননি, তার কি তাৎপর্য, তখন কি ঘটেছিল সেটা তাদের স্মরণ আছে কিনা সন্দেহ। এই যে বিজেপি প্রত্যেক বছরই এই তারিখটায় পালন করে, এখানে প্রশ্ন হচ্ছে এতদিন পরে পালন করার অর্থ কি। এর দুটো অর্থ, এক হচ্ছে তখন বিজেপিতে ছিলেন যে সমস্ত বিরোধী নেতারা তারাই কিন্তু ইমার্জেন্সির বিরুদ্ধে আন্দোলনে তারাই পুরো ভাগে ছিলেন, এবং ইমার্জেন্সির মতো ঘটনা না ঘটলে তারা পরের নির্বাচনে 1977 সালের নির্বাচনে কংগ্রেস ওরকম শোচনীয়ভাবে পরাজিত হতো কিনা সন্দেহ। এবং এই যে এত বিরোধী নেতাদের জেলে বন্দি করে রাখা হয়েছিল, তার ফলে দুটো ঘটনা ঘটল। এক হচ্ছে এরা বুঝলেন নিজেরা দশটা দলে থেকে কাজ করা যায় না, কংগ্রেসের বিরুদ্ধে একসঙ্গে হয়ে লড়তে হবে, এবং ওই সময়টাই তারা একটা নতুন দল তৈরি করা বা হাতে হাত মিলিয়ে কাজ করার ব্যাপারে তারা সবাই একমত হয়েছিলেন। কাজে এই যে দেশে প্রথম একটা অকংগ্রেসী সরকার এলো 1977 সালে, সেটা কিন্তু ইমার্জেন্সির মতো ঘটনা না ঘটলে সেটা হয়তো হতো না, কেননা বিরোধী দলগুলি এককাট্টা হতো না।
তো 1975 সালে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয় বা জারি করা হয়, তো সেই জরুরি অবস্থা কতদিন চলেছিল?
এটা 1980-তে আবার নতুন নির্বাচন হলো, কাজে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল। তারপর ইন্দিরা গান্ধী ওই জরুরি অবস্থায় প্রত্যাহার করে নেন এবং নির্বাচনের ডাক দেন। নির্বাচনে তিনি যে হেরে যাবেন সেটা হয়তো তিনি ভাবেননি, কিন্তু দেশে তো বটেই, বিদেশেও এত সমালোচনা হচ্ছিল, ইন্দিরার মনে হয়েছিল যে এটা আমি প্রত্যাহার করেই নি।
বিজেপি হিটলারের সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করেছে, ওদিকে কংগ্রেসও মোদীর আমলকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করছে। এই যে দুপক্ষই মন্তব্য করেছে, এটা কি ঠিক না অতিরঞ্জন?
অতিরঞ্জন তো বটেই। দেখুন, হিটলারের সঙ্গে তুলনা করা কিংবা এই ইমার্জেন্সির সঙ্গে তুলনা করা, এই দুটোই তো খুব ল্যান্ডমার্ক ঘটনা। এর সঙ্গে তুলনা করলে একটা উপমা দিতে একটা লাক্সই যুৎসই উপমা হয়, কিন্তু বাস্তবে কি, আপনি হিটলারের কথা আপনি যদি ভাবুন, কত লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে গুলি করে মারা হয়েছে, ইমার্জেন্সির সময় সেই রকম মৃত্যু কতজনের, মানে হয়েছে নিশ্চয়ই, আমার সঠিক সংখ্যাটা এখন মনে করা কঠিন, অনেক লোককে জেলে পাঠানো হয়েছে, অত্যাচার হয়েছে, সেসব সত্যি কথা, কিন্তু লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে এমন ঘটনা কিন্তু ঘটেনি। এখনো যেটা কংগ্রেস আবার পাল্টা তুলনা করছে যে জরুরি অবস্থা জারি না করেও নরেন্দ্র মোদী সরকার জরুরি অবস্থা যে বাধা নিষেধ সেইগুলি আরোপ করেছে, সেটার কিছুটা সত্যি কিছুটা অতিরঞ্জন। কেন, এই ধরনের জিনিস বারংবার একটা দেশে হওয়া খুব মুশকিল। যেমন হিটলারের মতো একনায়ক যে আবার আসবে, এটা কিন্তু মানুষ এখন কি আর বিশ্বাস করে? করে না, কেননা বাস্তব পরিস্থিতি বদলে গিয়েছে। তিনি যেটা করেছিলেন তা পার্লামেন্টে বিরোধী দলের যত নেতা ছিলেন উনি একে একে সবাইকে জেলে পুরেছিলেন, তার ফলে বিরোধীদের এতই সংখ্যালঘু হয়ে গেল যে স্বাভাবিকভাবেই হিটলারই বেশি ক্ষমতাবান হয়ে উঠলেন। এগুলো খুঁটিনাটির ব্যাপার, কিন্তু একই জিনিস আরেকবার ঘটাটা কঠিন।
তো জরুরি অবস্থা নিয়ে কখনো কংগ্রেস কি ক্ষমা চেয়েছে?
হ্যাঁ, এটা সত্যি কথা, কংগ্রেস ক্ষমা চেয়েছে। ইন্দিরা গান্ধী স্বয়ং চেয়েছেন, সোনিয়া গান্ধী চেয়েছেন, রাজীব গান্ধী চেয়েছেন, বারবার চাননি কিন্তু চেয়েছেন, আপনি মানে রেকর্ডের দিক থেকে ঠিক আছে, তারা চেয়েছেন, বা হয়তো অত খোলাখুলি না, বলেছে যে হ্যাঁ জরুরি অবস্থার সময় অনেক ভুল কাজ হয়েছে, অনেক অন্যায় হয়েছে।
আমরা জানি যে জালিয়ানওয়ালা বাগে যে ম্যাসাকার হয়েছিল, যে হত্যাকাণ্ড হয়েছিল, দীর্ঘদিন পরে রানী এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন, সেটা তো বহুকাল পরে, কিন্তু ভারত সফরে এসে। কিন্তু সেরকম আনুষ্ঠানিকভাবে কি কংগ্রেস ক্ষমা চেয়েছিল?
ওই রকম আনুষ্ঠানিকভাবে চেয়েছে বলে মনে হয় না, সবই প্রসঙ্গক্রমে চেয়েছে, মানে বলেছে যে হ্যাঁ ঠিক হয়নি। তারপর ধরুন মনমোহন সিং, যিনি এই শিখ দাঙ্গার সময়, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তো শিখদের বিরুদ্ধে ভারতবর্ষে নানা জায়গায় দাঙ্গা শুরু হয়েছিল শিখ বিরোধী, তার জন্য যদি মনমোহন সিং সঙ্গে ওইসবের কোনো সম্পর্কই ছিল না, উনি তখন রাজনীতিতেই আসেননি, উনি কিন্তু ক্ষমা চেয়েছিলেন।
আগামী বছরের নির্বাচনে কি এই প্রসঙ্গটি উঠে আসার সম্ভাবনা আছে?
এটা সবটাই নির্ভর করছে বিজেপি নির্বাচনে লড়বার জন্য কি কি কৌশল অবলম্বন করে। তারা যদি মনে করে যে কংগ্রেস তো একটা গণতান্ত্রিক দলই নয়, এমন যদি একটা তারা স্ট্যান্স নিয়ে প্রচার করতে চায় বলবে এই তো কংগ্রেসের সময় ইমার্জেন্সি হয়েছিল, কংগ্রেসের সময় এই এই কাণ্ড হয়েছিল, আবার কংগ্রেসও পাল্টা অনেক কিছু বলবে, কাজে এরকম একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
গৌতম গুপ্ত, আপনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করছেন, তো এই শাসনামলে, মোদীর শাসনামলে সাংবাদিকদের অবস্থা কি?
দেখুন, আপনি যদি সোজা অঙ্কের হিসেব করেন, কয়েকদিন আগেই কংগ্রেস দলের তরফে জানানো হয়েছে এই মোদীর আমলের চার বছরে সারা দেশে 14 জন সাংবাদিক খুন হয়ে গিয়েছেন, এবং সেন্সরশিপ জারি না করেও ভয়ে ভয়ে রেখে যে তোমরা বেফাস কিছু বলো না, সাংবাদিকরা অনেকেই বাধ্য হয়ে চুপ করে গেছেন। কিংবা এই কদিন আগেই বিজেপির এক সাংসদ, তিনি বলেছেন, দেখো বাপু, নিজের কাজের সীমা, কথা বলার সীমা, লেখবার সীমা নিজেরা নিজেরাই বুঝে নিও। মানে তার ইঙ্গিত ছিল এই যে কয়েকদিন আগেই কাশ্মীরে খুন হয়ে গেলেন এক সাংবাদিক, অর্থাৎ তার কথা মনে করিয়ে দেওয়া, বেশি বাড়াবাড়ি করলে কি হবে বুঝতে পারছো তো, কাজেই বুঝিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, এই সবগুলো আছে।
গৌতম গুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, নমস্কার।
ভাবুন তো, আপনি একটি জুতা পরেছেন এবং সেই জুতোটি তেলাপিয়া মাছের চামড়া দিয়ে তৈরি, কি বিশ্বাস হচ্ছে না? চলুন দেখে নেই মেক্সিকোর মৎস্য চাষীরা, আসলে চলুন শুনে নেই মেক্সিকোর মৎস্য চাষীরা কিভাবে তেলাপিয়া মাছের চামড়া দিয়ে নানা পণ্য তৈরি করছেন। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে জানাচ্ছেন রোকেয়া হায়দার ও তৌহিদুল ইসলাম।
বিশ্বে বর্তমানে $670 কোটি তেলাপিয়া মাছ আমদানি রপ্তানি হয়। সবচেয়ে বেশি তেলাপিয়া পাওয়া যায় চীনে, 18 লাখ টন। বাংলাদেশে বছরে 3,38,000 টন তেলাপিয়া উৎপাদিত হয়, আর এটা সহজলভ্য, কম সময়ে উৎপাদন সম্ভব বলে প্রোটিনের চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখছে। সুষম প্রোটিন সমৃদ্ধ তেলাপিয়া মাছে সব ধরনের অ্যামিনো অ্যাসিড থাকায় মানুষের শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তেলাপিয়া মাছে সহনশীল মাত্রায় ওমেগা-6, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এছাড়া আছে তেলাপিয়া মাছে যথেষ্ট পরিমাণে ভিটামিন এ, ই, ডি, বি-1, বি-12, ফলিক অ্যাসিড, এসকর্বিক অ্যাসিড, যা কিনা ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। তেলাপিয়ার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে, যা মানুষের শরীরের অস্থি গঠনে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
তবে খাদ্য বিষয়ক ওয়েবসাইট ইট লোকাল গ্রোনের এক প্রতিবেদনে তেলাপিয়া মাছের কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক কিছু গবেষণায় পাওয়া গেছে চাষ করা তেলাপিয়া শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে। এসব প্রদাহের ফলে হৃদযন্ত্রের বিভিন্ন রোগ, আর্থ্রাইটিস এবং অ্যাজমা হতে পারে। প্রাকৃতিক জলাশয়ে মাছের চেয়ে চাষ করা মাছে 10 গুণ বেশি ক্যান্সার সৃষ্টিকারী দূষিত পদার্থ থাকে।
2030 সালের মধ্যে বিশ্বের মাছ শিল্পের জন্য প্রয়োজনীয় মাছের 2/3 উৎপাদিত হবে মাছ চাষের মাধ্যমে। তার মানে হচ্ছে এই যে এই খাতে প্রচুর পরিমাণ মাছের বর্জ্য তৈরি হবে, আর এই দিকটা বিবেচনা করেই মেক্সিকোর তেলাপিয়া মাছ চাষীরা মাছের চামড়ার ব্যবসার দিকে এগিয়ে চলেছেন। একজন মাছ চাষী হুয়ান কাসেলো বলছিলেন, বিকাশমান মাছ চাষ শিল্পের বর্জ্যকে কাজে লাগানোই আমাদের লক্ষ্য। তিনি বলছিলেন,
He says our main priority is to produce more fish meat at a lower price and by tanning.
কম মূল্যে মাছ উৎপাদন করাই আমাদের প্রধান কাজ, এবং তেলাপিয়ার চামড়া প্রক্রিয়াজাত করে আমরা মানিব্যাগ ও জুতার মতো বিভিন্ন জিনিসপত্র উৎপাদন করি।
ওয়ান কাস্টার বলছিলেন, স্ক্রেপিং, ট্যানিং, পেন্টিং ও স্ট্রেচিং এর মতো প্রক্রিয়াজাতকরণ পদ্ধতিগুলো অত্যাধুনিক নয়, আর তার মানে হচ্ছে আরো বেশি আয় করা যায়। তিনি বলেন,
এটি অতিরিক্ত আয়ের একটি বিকল্প, যাকে এমন কিছু অতিরিক্ত আয় হিসেবে আমরা দেখতে পারি যা আগে কখনোই ছিল না।
আর মাছের চামড়া একটি ব্যতিক্রমধর্মী পণ্য। জেলেরা এখন আশাবাদী যে ডিজাইনাররা এটি ব্যবহার করার আরও উপায় খুঁজে পাবেন।
এবার শুরু হচ্ছে আমাদের প্রতি মঙ্গলবারের আয়োজন, ইংরেজি শেখার অনুষ্ঠান এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তোমার মনে আছে বেশ কিছুদিন আগে আমরা ফ্রেজাল ভার্বস নিয়ে আলোচনা করেছিলাম?
হ্যাঁ, মনে আছে।
আজ আবার একটু শোনো এই ফ্রেজাল ভার্ব সম্পর্কে লুসিয়া কি বলছে।
A phrasal verb is a verb with a preposition, an adverb, or both. The verb usually takes a figurative meaning in a phrasal verb.
হ্যাঁ, যেমনটি লুসিয়া বলল আর আপনিও বলেছিলেন এর আগে, যে ফ্রেজাল ভার্বস হচ্ছে এমন এক ধরনের ভার্ব যার পরে প্রিপোজিশন কিংবা অ্যাডভার্ব অথবা দুটোই বসে।
আরও একটা কথা, যে ফ্রেজাল ভার্বস ঠিক আক্ষরিক নয়, অনেকটা আলংকারিক অর্থেই ব্যবহার করা হয়।
হ্যাঁ, মনে পড়ছে সে কথাটাও আপনি বলেছিলেন।
আমি দুটি বাক্য দিয়েছিলাম যদ্দুর মনে পড়ে, আই র্যান ইন টু মাই ওল্ড ফ্রেন্ডস অ্যাট দ্য মল, আরেকটা বাক্য ছিল মম Can I sleep over at my friend's house tonight?
হ্যাঁ, আর আপনি জানতে চেয়েছিলেন যে এই বাক্যগুলোর মধ্যে ঠিক কোনগুলো ফ্রেজাল ভার্ব।
আজও যদি সেটা জানতে চাই তাহলে তোমার উত্তর কি হবে?
ওই আগের উত্তরটাই, যে এখানে ফ্রেজাল ভার্বস হচ্ছে ran into এবং sleep over।
বাহ, একদম ঠিক বলেছো। আজও আমরা একটু অন্য ধরনের ফ্রেজাল ভার্ব নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করব।
কি ধরনের ফ্রেজাল ভার্বস?
আচ্ছা, সেই কথাই এসো শোনা যাক কাভে আর লুসিয়ার কাছে।
Today I wanted to talk about phrasal verbs, specifically used with technology.
Kave, what do you do with a computer and cables?
You hook them up.
That's a phrasal verb. Then?
You turn it on.
Phrasal verb. Then?
You log in.
Phrasal verb.
Hook up. Turn on. Log in.
কাভে এখন বলল যে সে ফ্রেজাল ভার্বস সম্পর্কে কথা বলতে চায়, বিশেষত টেকনোলজি বা প্রযুক্তি বিষয়ে ফ্রেজাল ভার্ব।
হ্যাঁ, লুসিয়া কাভেকে জিজ্ঞেস করল, কম্পিউটার আর কেবলস দিয়ে তুমি ঠিক কি করো? তখন কাভে কি জবাব দিল?
কাভে বলল, ইউ হুক দ্যাম আপ।
আর এই হুক আপ হচ্ছে ফ্রেজাল ভার্ব।
হ্যাঁ, তাই তো।
এই ফ্রেজাল ভার্বের আরও উদাহরণ জানার জন্যে লুসিয়া জিজ্ঞেস করল, কম্পিউটার হুক আপ করার পর কি করতে হয়?
এখানে কাভের উত্তর ছিল, ইউ টার্ন ইট অন।
লক্ষ্য করো সাবরিনা, এই টার্ন অনও হচ্ছে ফ্রেজাল ভার্ব। আর তারপর কি করতে হয়?
কাভের জবাব, ইউ লগ ইন। আমার তো মনে হয় এই লগ ইনও হচ্ছে ফ্রেজাল ভার্ব।
হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, হুক আপ, টার্ন অন, লগ ইন, এগুলো সবই হচ্ছে ফ্রেজাল ভার্ব। আরও কয়েকটি ফ্রেজাল ভার্ব সম্পর্কে লুসিয়া ও কাভের এই সংলাপ শোনো।
ইউ ইউজ দ্য মাউস টু
ক্লিক অন অ্যান আইকন অর টু রান অ্যা প্রোগ্রাম।
Phrasal verb, phrasal verb. And on a web page, you
scroll up and down.
Phrasal verbs.
Click on. Run a program. Scroll up, scroll down.
হ্যাঁ, এখানে যেমন লুসিয়া বলছে যে আমরা কম্পিউটারের মাউস ব্যবহার করি, কি জন্য বলো তো সাবরিনা?
কাভে বলল, ক্লিক অন অ্যান আইকন অর টু রান এ প্রোগ্রাম।
আর বুঝতেই পারছো সাবরিনা, এখানে ক্লিক অন এবং রান এ প্রোগ্রাম এ দুটোই হচ্ছে ফ্রেজাল ভার্ব।
আর লুসিয়ার প্রশ্ন ছিল, ওয়েব পেজে আমরা কি করি?
কাভের উত্তর ছিল, স্ক্রল আপ অ্যান্ড ডাউন। তার মানে হচ্ছে স্ক্রল আপ এবং স্ক্রল ডাউন হচ্ছে ফ্রেজাল ভার্ব।
তার মানে এখানেও আমরা লক্ষ্য করলাম যে ক্লিক অন, রান এ প্রোগ্রাম, স্ক্রল আপ এবং স্ক্রল ডাউন হচ্ছে ফ্রেজাল ভার্ব।
বাহ সাবরিনা, একদম ঠিক বলেছ। এতগুলো ফ্রেজাল ভার্ব যে আছে সে কথা কাভেও বিশ্বাস করছিল না। শোনোই না কাভে আর লুসিয়ার মধ্যকার এই কথোপকথন।
I can't believe all these were phrasal verbs.
Yes, and there are many more.
Print out. Back up. Pop up. Wipe out. Pack into. Plug in. Go offline.
Yes, there are way too many phrasal verbs. I think my brain is shutting down.
Phrasal verb.
হ্যাঁ, কাভে বলছে যে সে বিশ্বাসই করতে পারছে না যে এগুলো সব ফ্রেজাল ভার্বস।
লুসিয়া অবশ্য স্মরণ করিয়ে দিচ্ছে যে আরও ফ্রেজাল ভার্বস আছে।
হ্যাঁ, যেমন প্রিন্ট আউট, ব্যাক আপ, পপ আপ, ওয়াইপ আউট,
কিংবা হ্যাক ইনটু, প্লাগ ইন, গো অফলাইন, এগুলো তো সবই ফ্রেজাল ভার্বস। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো সাবরিনা?
কি?
এই সব ফ্রেজাল ভার্ব এসছে কম্পিউটারের জগৎ থেকে।
হ্যাঁ, তাই তো। আর ওই যে কাভে বলল, আই থিঙ্ক মাই ব্রেইন ইজ শাটিং ডাউন, আমার তো মনে হচ্ছে সে নিজের কথাই বলল।
হ্যাঁ, তার নিজের কথা বলেছে অবশ্যই, কিন্তু এই শাটিং ডাউন বা শাট ডাউনও কম্পিউটারেই ব্যবহার করা যায়।
হ্যাঁ, তা করা যায়।
ওকে সাবরিনা, উই হ্যাভ টু ওয়াইন্ড আপ টুডেজ প্রোগ্রাম।
মানে?
মানে হলো আমাদের আজকের অনুষ্ঠান এখন গুছিয়ে আনতে হবে। আর এই ওয়াইন্ড আপ হচ্ছে ফ্রেজাল ভার্বের আরেকটি উদাহরণ। তবে এবার সত্যি সত্যি আজকের এই আয়োজন থেকে ওঠার পালা। আর ওঠার আগে জানিয়ে রাখি, আমাদের এই এভরিডে গ্রামার অনুষ্ঠানটি শ্রোতারা আমাদের ওয়েব পেজে এবং ফেসবুক ফ্যান পেজেও শুনতে পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের আজকের সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিসা আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার খেলার খবর জানাচ্ছেন আহসানুল হক।
থেকে ক্রীড়া সাংবাদিক বিলু খন্দকার, আজকে বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ সন্ধিক্ষণ। সি গ্রুপের দুটি খেলা হয়ে গেছে, অস্ট্রেলিয়া এবং পেরু। সে খেলায় অস্ট্রেলিয়া 2-0 গোলে পরাজিত হয়েছে এবং ডেনমার্ক ফ্রান্সের একটি খেলা হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ফ্রান্স কোনোভাবেই গোল করতে পারল না এবং ডেনমার্কও বারবার প্রতি আক্রমণ করেছে এবং ফ্রান্স মাঝে মধ্যে মনে হয়েছে যে ফ্রান্স গোল খেয়ে যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত খেলা 0-0 গোলে শেষ হয়ে গেল। এবং গ্রুপ সির এখন সবগুলো দল 3টি করে খেলা শেষ করেছে, ফলে অস্ট্রেলিয়া এবং পেরু 2-0 গোলে জিতলেও পেরু এবং অস্ট্রেলিয়া দুই দলই তৃতীয় এবং চতুর্থ অবস্থানে থাকায় তারা এই পরের রাউন্ডে আর উঠতে পারল না। ডেনমার্ক এবং ফ্রান্স দুটো দলই পরের রাউন্ডে উঠে গেছে। আমরা আজকে সন্ধিক্ষণ বলছি বিশ্বকাপের এই জন্য যে আজকে বিশ্বকাপের অন্যতম প্রধান আকর্ষণ মেসি, তার ওপরে বিশাল একটি চাপ তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে সে কথা আমরা বিশ্লেষণ করব। তার আগে একবার আমরা দেখতে চাই যে 32টি দলের অবস্থান এখন কি। গ্রুপ এ 3টি করে খেলেছে প্রতিটি দল, উরুগুয়ে এবং রাশিয়া যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রুপ এ তে। সুতরাং তাদের এখন অবস্থান অত্যন্ত শক্তিশালী, উরুগুয়ে এবং রাশিয়া। গ্রুপ বি তে স্পেন এবং পর্তুগাল প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে, ইরান এবং মরক্কো চলে গেছে নিচে। গ্রুপ সি তে যেমনটি বলছিলাম ফ্রান্স এবং ডেনমার্ক, তারা দ্বিতীয় রাউন্ডে চলে গেল। গ্রুপ বির কথা যে খেলা দুটো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মধ্যেকার খেলা, অন্যদিকে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার মধ্যেকার খেলা। এই গ্রুপ বির অবস্থাটি এখন এমন যে দ্বিতীয় অবস্থানে আছে নাইজেরিয়া 3 পয়েন্ট নিয়ে, আর আইসল্যান্ড এবং আর্জেন্টিনা দু দলই 1 পয়েন্ট নিয়ে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছে। এই দুটো দলের মধ্যে আর্জেন্টিনা আজকে নাইজেরিয়ার সাথে যদি জেতে বড় ব্যবধানে, তাহলেই শুধুমাত্র আর্জেন্টিনার পক্ষে পরের রাউন্ডে ওঠা সম্ভব হবে। এই খেলাটি নিয়ে প্রচার মাধ্যমগুলোতে প্রচুর লেখালেখি হচ্ছে। জাবালেতা, যিনি আর্জেন্টাইন দলের সাবেক সদস্য, তিনি বলেছেন যে লিওনেল মেসির জন্য যদিও আজকে অত্যন্ত কঠিন একটি ম্যাচ, কিন্তু তিনি হয়তো আজকে জ্বলে উঠবেন। ওদিকে সাম্পাওলি, যার প্রচন্ড সমালোচনা হচ্ছে আর্জেন্টিনা দলের কোচ, তিনি বলেছেন যে ইতিহাসের নতুন পাতা লেখা হবে আর্জেন্টিনার জন্য আজকে। এবং মাসচেরানো, আর্জেন্টিনার যিনি একজন রক্ষণ ভাগের খেলোয়াড় দীর্ঘদিনের, তিনি বলেছেন যে আজকে সারা আর্জেন্টাইন জনগণ যেন তাদের পাশে থাকে নাইজেরিয়ার এই ম্যাচে। এমনি নানান রকম খবর প্রচার মাধ্যমগুলোতে এসছে। দিলু খন্দকার, আজকে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার ম্যাচ সম্পর্কে আপনি কি ভাবছেন?
ঠিক তাই, মিলিয়ন ডলারের প্রশ্ন, কে জিতবে ম্যাচ, লিওনেল মেসি না বিশ্বকাপ থেকে আর্লি এক্সিট হবে আর্জেন্টিনা? 1938 বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে কোনো ম্যাচ না জিতে ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা, সেটা অনেক দূরের ইতিহাস। তারপরে আর্জেন্টিনা দুবার বিশ্বকাপ জয় করেছে, দুবার ফাইনাল খেলেছে। তো এবারের গল্পটা টোটালি আলাদা। প্রথম ম্যাচে আইসল্যান্ডের কাছে ড্র করেছে, সেকেন্ড ম্যাচে তারা ক্রোয়েশিয়ার কাছে বিধ্বস্ত হয়েছে 3 গোলে। অথচ ভিন গ্রহের ফুটবলার লিওনেল মেসি দলের অধিনায়ক হিসেবে খেলছেন, 2টা ম্যাচেই বড় বেশি নিষ্প্রভ ছিলেন। এবং দিয়েগো মারাদোনা ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়ার পর বলেছেন, এমন লজ্জার দিন আর্জেন্টাইন ফুটবল অনুরাগীদের দেখতে হবে, তিনি মাঠে বসে দেখবেন সেটা ভাবতেও পারেননি। এটা যদি পরাজয়টা হতো ব্রাজিল জার্মানির বড় দলের কাছে, তাহলেও মেনে নেওয়া যেত। ক্রোয়েশিয়ার কাছে 3 গোলে বিধ্বস্ত হওয়াটা মেনে নেওয়া যায় না। প্রতিটা প্লেয়ার, প্রতিটা কোচ, লুইস সিজার বেনোত্তি, যার হাত ধরে 1978 বিশ্বকাপ যার কোচিং এ আর্জেন্টিনা জিতেছিল, তিনিও কিন্তু কঠোর সমালোচনা করেছেন দলের। এবং তিনি বেশি সমালোচনা করেছেন প্রচার মাধ্যমের, যে আর্জেন্টিনা প্রথম 2 ম্যাচ খেলেছে, তোমরা এত নেগেটিভ লেখা কেন লিখছ, তোমরা পজিটিভ দিকে থাকো, দলকে অনুপ্রাণিত করো, তাহলে হয়তো শেষ ম্যাচে ঘুরে দাঁড়াবে লিওনেল মেসি এবং পুরো দল। 94 বিশ্বকাপে আর্জেন্টাইন কোচ ছিলেন মার্সেলো বিয়েলসা, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে তোমরা মেসির পাশে দাঁড়াও, মেসিকে অনুপ্রাণিত করো, মেসি হয়তো 2টা ম্যাচ খারাপ খেলেছে, মেসি এই প্রজন্মের সেরা ফুটবলার, তাকে একটা দিন অন্তত তোমরা সমর্থন জানাও, তিনি হয়তো তোমাদেরকে ভালো খবর এনে দিবেন। কারণ যে ইকুয়েডরের সাথে শেষ কোয়ালিফাই ম্যাচে মেসি হ্যাট্রিক করে দলকে জিতিয়ে মূল পর্বে নিয়ে এসেছিলেন, সবাই চাচ্ছেন সেই মেসিকে ফিরে আসতে। এবং মারিও ক্যাম্পেস, 78 বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং সর্বোচ্চ গোলদাতা, তিনি কিন্তু একটা একাদশ তিনি সাজিয়েছেন, যে আজকের একাদশটা তিনি পরামর্শ দিয়েছেন সাম্পাওলিকে এবং টিম ম্যানেজমেন্টকে, যে গোলে কোনোভাবেই কাবায়োরোকে আর রাখার কোনো স্কোপ নেই, তোমরা আর্মানিকে সুযোগ দাও, আর্মানি ইয়াং প্লেয়ার, তাকে সুযোগ দাও, ডিফেন্সে তোমরা মার্কাদো, ওতামেন্দি, ফাজিও, রোহোকে নিয়ে রক্ষণ ভাগটা স্ট্রং করো, যাতে কাউন্টার অ্যাটাকে তোমরা গোল করতে পারো। আর বানেগা, মাসকেরানো, দি মারিয়াকে নিয়ে সাজাও, আর অ্যাটাকে মেসি এবং হিগুইনকে 11-এ রাখো, তাহলে হয়তো এই টিমটাই চলে উঠবে। কারণ এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে বেশি রাখো, যারা এই সিচুয়েশনে কি করতে হয় তারা ভালো জানে। কারণ আর্জেন্টিনার সম্মান রক্ষা করতে হলে আজকে নাইজেরিয়াকে হারাতেই হবে। ওদিকে নাইজেরিয়ার মুসা, তিনি একটা হুঙ্কার দিয়ে রেখেছেন, মেসিকে চ্যালেঞ্জ জানিয়েছেন যে আমরাও কম যাই না, আমরা ড্র করলেই সেকেন্ড রাউন্ডে চলে যাব, এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না, বরং আমরা আর্জেন্টিনাকে যে কদিন আগে প্র্যাকটিস ম্যাচে হারিয়েছে, আমরা এবার হারিয়েই ওই জায়গাতে নিতে চাই। কিন্তু মেসি, যাকে ঘিরে এত আলোচনা, তিনি কিন্তু টোটালি নীরব, এবং মেসির রকুজ্জ, তিনি কিন্তু তার ছেলেদের নিয়ে চলে এসেছেন পিটার্সবার্গে, গ্যালারিতে থেকে মেসি এবং তার দলকে অনুপ্রেরণা জানাবেন। মেসি কিন্তু খুবই নির্বাক, নীরব, তিনি নীরবে শুধু অনুশীলনটা করছেন, কোনো কথাই বলছেন না, হয়তো মাঠে নেমে জবাব দেবেন, তবে কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়, কারণ এমন অনেক বাড়ি হয়েছে যে খাদের কিনারা থেকে আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল তারা বের হয়ে নকআউট রাউন্ডে উঠে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ জয় করে নিয়ে গেছে। বারবার মনে পড়ছে 82 বিশ্বকাপে ইটালির যে অবস্থা হয়েছিল, প্রথম রাউন্ডে 3 ম্যাচই কিন্তু ড্র করে কোন রকম গোল করে সেকেন্ড রাউন্ডে পৌঁছে গিয়েছিল। সেই ইটালি কিন্তু পাওলো রসির কারিশমায় ওয়ার্ল্ড কাপ জয় করে ঘরে ফিরে গিয়েছিল, হয়তো আর্জেন্টিনাও সেটাই করবে।
ধন্যবাদ দিলু খান্দকার, আমরা দেখার অপেক্ষায় রইলাম আজকের খেলার ফলাফল কি হয়। এই ছিল খেলার খবর।
আসানুল হককে অনেক ধন্যবাদ। আজকের খেলায় আপনি কাকে সাপোর্ট করছেন?
আমি তো খেলা দেখছিলাম না, আমি তো খবর নিয়েছিলাম ব্যস্ত। আমি তো সবাইকে সাপোর্ট করি।
এবার তাহলে সংক্ষিপ্ত সংবাদে চলে যাই।
তবে তাই হোক, সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম অংশগুলো পড়ছি। ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন নীতির ব্যাপারে উত্থিত মত পার্থক্য গোষ্ঠীর জোটবদ্ধতাকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, এ আশঙ্কার মধ্যে দিয়েই দুদিনের শীর্ষ বৈঠক বসতে চলেছে বৃহস্পতিবার থেকে ব্রাসেলসে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন যুক্তরাষ্ট্রে তৈরি মোটরসাইকেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন যে বিপুল অঙ্কের শুল্ক ধার্য করেছে তারই এখতিয়ার থেকে রক্ষা পেতে অধিকারে মোটরসাইকেল দেশের বাইরে অন্যত্র তৈরি করানোর উদ্যোগ নেওয়ায় তাদের বিরূপ সমালোচনা করেছেন। থিমটা বন্ধ করলে ভালো হয়। মিয়ানমারের শীর্ষস্থানীয় যে সেনাধিনায়ক জেনারেলকে রোহিঙ্গা মুসলিমদের নৃশংস নিপীড়ন ও বহিষ্করণের জন্য তার ভূমিকা দায়ী বলে চিহ্নিত করেছে ইউরোপীয় ইউনিয়ন, তাকে বরখাস্ত করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম আজ মঙ্গলবার বলেছে ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র দামেস্ক বিমানবন্দরের অদূরবর্তী লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। বার্তা সংস্থা সানা ওই আঘাতজনিত কারণে ক্ষয়ক্ষতি বা লোকজনের হতাহত হওয়া নিয়ে কিছু বলেনি, শুধু এটাই বলেছে যে সিরিয়ার দক্ষিণাংশে বিদ্রোহী লড়াকুদের ক্ষয়ক্ষতি যাই হয়েছে তারই প্রতিক্রিয়ায় ওই ক্ষেপণাস্ত্র হানা হয়। ইরিত্রিয়ার উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল এখন পার্শ্ববর্তী রাষ্ট্র ইথিওপিয়ায় অবস্থান করছেন। ঐতিহাসিক যে আলোচনার জন্য তারা ওখানে গিয়েছেন তার ফলোদয়ে আফ্রিকা মহাদেশে দীর্ঘ সময় ধরে চলতে থাকা একটা সংঘাত সংঘর্ষের অবসান ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। ইরিত্রীয় ওই প্রতিনিধি দলটি আদিস আবাবায় গিয়ে পৌঁছেছেন আজ মঙ্গলবারই। হংকংয়ে কমসে কম 4 ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, জখম হয়েছেন। অপরাধ তৎপরতায় এভাবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা চীনের আওতাধীন হংকংয়ে সচরাচর ঘটে না। গুলির আঘাতে মাথায় চোট পেয়েছেন দুজন, মোট 4 জনের মধ্যে 2 নারী এবং বাদবাকি 2 পুরুষ। হংকংয়ের পূর্বাঞ্চলে কুয়ারি বে পার্কে এ গুলিচালনার ঘটনা ঘটে। কয়েক ঘণ্টার ভেতরেই কাছাকাছির এক বিপণী বিতান থেকে সন্দেহভাজন এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ সূত্র থেকে বলা হয় আহতরা একই পরিবারভুক্ত কিনা জানা গিয়েছে এবং পারিবারিক কলহ বিবাদের হেতু বলে বলা হচ্ছে। ভিয়েতনামের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণতাড়িত হঠাৎ চলকে ওঠা বন্যার ঢল এবং ভূমিধস কাদা ধসে কমসে কম 15 ব্যক্তির মৃত্যুর কথা জানা গিয়েছে। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে ওই যে প্রাকৃতিক বিপর্যয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, ক্ষেতের ফসল পয়মাল হয়েছে তাতে এ পর্যন্ত 11 জনের লাপাত্তা হওয়ার খবর পাওয়া গিয়েছে। ওই সংস্থা বলছে ঝড়ে বন্যায় অর্থমূল্যে $60 লক্ষেরও বেশি ক্ষতি হয়েছে। প্রতি বছরই ভিয়েতনামে এভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে শত শত মানুষ প্রাণ হারায়, কৃষি ও অবকাঠামো খাতে লোকসান হয় বিস্তর। সঞ্জনা,
ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত সংবাদের জন্য। এবং এর সঙ্গেই আমরা শেষ করছি আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আজকের যে অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া এবং প্রকৌশলী ছিলেন রব ম্যাকলেইন। এবং ফেসবুক লাইভে আমাদের সহায়তা করেছেন সাফিউল মাসুদ। আমি সঞ্জনা, আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি আমাদের দুজনের পক্ষ থেকে।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।